বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই উজিফা সাল্লাল্লাহু মুহাম্মাদিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। টিভি ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দুরুদ ও সালামের উপহার। জি হ্যাঁ প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দুরুদ শরীফের ফজিলত ও বরকতময় এই অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করে থাকি এক একটি পর্বে এক একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার। ইনশাআল্লাহুল করিম এই পর্বটিও তেমন একটি সুন্দর বিষয় নিয়ে সাজানো হয়েছে, আমাদের সঙ্গেই থাকুন। তো প্রিয় ইসলাম ভাইরা, চলুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটি দুরুদ পাকের ফজিলত শ্রবণ করি এবং দুরুদ পাক পাঠ করে নিই। দুরুদ পাকের অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। এটি দুরুদ শরীফ এমন একটি আমল যা কবুলিয়ত, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে এটা কবুলিয়ত রয়েছে, সুবহানাল্লাহ। কেননা দুরুদ পাক হচ্ছে দোয়া কবুলের একটি মাধ্যম, সুবহানাল্লাহ। তো একটি দুরুদ পাকের ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন, সুবহানাল্লাহ, তার দশটি গুনাহ মিটিয়ে দিবেন এবং তার দশটি মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, এমন কোন সহজ আমল রয়েছে দুরুদ পাক ব্যতীত যেটি আল্লাহ তাআলার দরবারে বান্দাকে তার নৈকট্যশীল করবে? এমন কোনো আমল পাওয়া যায় না। কিন্তু দুরুদ শরীফ এটা পরীক্ষিত এমন একটি আমল যা বান্দাকে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার নৈকট্যশীল পৌঁছিয়ে দিয়ে থাকে, সুবহানাল্লাহ। তো আমরা তো ফজিলত শ্রবণ করলাম, তার দশটি মর্যাদা বৃদ্ধি পায়, দশটি গুণা মিটিয়ে দেওয়া হয় এবং তাকে দশটি নেকি লিখে দেওয়া হয়। তো অনেক ফজিলত রয়েছে একটি পড়ার, তাহলে যদি আরও বেশি পড়ি তাহলে আরও বেশি সওয়াবের অধিকারী হতে পারবো। তো আমাদের তো চাই আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমার নবীর আশিক বলে দাবি করি। তো আমাদের উচিত নিয়মিত প্রতিদিন কমপক্ষ হলো 313 বার দুরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে বরাবরের মতোই রয়েছেন আমাদের নাসির আত্মারে ভাই, কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ, বরাবরের মতোই আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে খুবই চমকপ্রদ একটি বিষয়, যে দুরুদের তুনাজ্জিনা এর ফজিলত, সুবহানাল্লাহ। এটি কেমন দুরুদ শরীফ, দুরুদের তুনাজ্জিনা? অনেক দর্শক শ্রোতা হয়তো বা এটা নতুন শুনবেন, অনেকের কাছে এটা নতুন লাগবে। তো যারাই আজকের এই পর্বটি আমাদের সাথে রয়েছেন, এই গভীর মনোযোগ সহকারে ইনশাআল্লাহ দেখার নিয়ত করি এবং নিজে দেখে অন্যকেও দেখার জন্য উৎসাহিত করি। তো আজকে আমাদের নাসির আত্তারে ভাই রয়েছেন, শুরুতে ওনার কাছে যাব। দুরুদ শরীফ পাঠ করার তো ফজিলত বরকত রয়েছে এবং আজকে স্পেশাল যে বিষয়টি আমরা রেখেছি যে দুরুদের তুনাজ্জিনা এর ফজিলত, সুবহানাল্লাহ। তো এর ফজিলত কেমন রয়েছে যদি এ ব্যাপারে আপনি কিছু মাদানী ফুল দিতেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আসলে দুরুদ পাক তো প্রত্যেকটা দুরুদ পাকই ফজিলতপূর্ণ হয়ে থাকে, আমরা তো প্রত্যেক পর্বের মধ্যে শুনে থাকি। তার মধ্যে দুরুদ পাকের যেগুলো বড় বড় ফজিলত বর্ণিত রয়েছে হাদিস পাকের মধ্যে, তার মধ্যে একটা দুরুদ শরীফ যার নাম হচ্ছে দুরুদে তুনাজ্জিনা। তো ওই দুরুদে তুনাজ্জিনার ফজিলত স্বয়ং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত রয়েছে। এটা মানে স্পেশালিস্ট একটা দুরুদ পাক, যে দুরুদ পাক দুঃখ দুর্দশাকে দূর করে দেয়। আমরা তো বর্তমানে পেরেশানগ্রস্ত বেশি হয়ে থাকি, যেদিকে তাকাই ওদিকে কেউ না কেউ পেরেশানের মধ্যে গ্রেফতার, কেউ মানে সমস্যার মধ্যে, কেউ ঋণগ্রস্ততার মধ্যে, কেউ বিভিন্ন প্রকার পেরেশানের মধ্যে গ্রেফতার রয়েছে। তো তাদের পেরেশানি থেকে বাঁচার উত্তম একটা মাধ্যম যে দুরুদ পাকের মাধ্যমে হয়ে থাকবে, ওই দুরুদ শরীফের নাম হচ্ছে দুরুদে তুনাজ্জিনা। তো দুরুদে তুনাজ্জিনা ছাড়াও প্রত্যেকটা দুরুদ পাকের তো ফজিলত তো নিজের জায়গার মধ্যে রয়েছে, কিন্তু এই দুরুদ শরীফটা পেরেশানি দূর হওয়ার ক্ষেত্রে, দুঃখ দুর্দশা দূর হওয়ার জন্য এই দুরুদ শরীফটা অনেক প্রসিদ্ধ একটা দুরুদ শরীফ হিসেবে আমরা জানি। জি, তো এখন এই দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে হযরত সাইয়্যিদুনা আল্লামা ফাখানি রহমতুল্লাহ তাআলা আলাইহি আল ফজরুল মুনির কিতাবের মধ্যে হযরত সাইয়্যিদুনা শেখ মুসা জারি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর ঘটনা বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে আমি একটি কাফেলার সাথে সমুদ্রে জাহাজে সফর করেছিলাম। সচরাচর এখন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি একটু ঝড় বৃষ্টি বেশি হয়ে থাকে, তো যেভাবে ঝড় বৃষ্টি বেশি হয়ে থাকে সেভাবে সমুদ্রের মধ্যে একটু তুফান বেশি হয়ে থাকে। তো ওই পরিস্থিতি ছিল এমন যে তুফান বেশি ছিল, ঝড় বৃষ্টি বেশি ছিল, আর বর্তমান সময়ের মতো ওইরকম বড় জাহাজ ছিল না, যেটা ছোট মাঝারি ধরনের এরকম ছোট কিছু জাহাজ ছিল যেখানে পদযাত্রীরা গমন করেছিল। ওই জাহাজের মধ্যে ঝড় চলে আসলো, তুফান চলে আসলো। জি, আর এই ঝড় আল্লাহ পাকের কহর হয়ে জাহাজকে ধুলাতে লাগলো, মানে অধিক হারে জাহাজকে ধুলাতে লাগলো, যে আমরা নিশ্চিত হরে ধরে নিলাম যে কিছুক্ষণের মধ্যে জাহাজটি ডুবে যাবে আর আমরা সবাই মারা যাব। মানে এত খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিল যে তারা এত মানে পেরেশানি গ্রস্ত ছিল যে তারা নিশ্চিত ধরেছিল যে আমরা মরে যাব। মানে এরকম জাহাজ, ছোট জাহাজ আর এত বড় তুফানের মধ্যে আমরা নিশ্চিত আমরা বাঁচতে পারবো না, আমাদের এখানে মৃত্যু হয়ে যাবে। তো এমন প্রচণ্ড ঝড় থেকে বাঁচার কোনো উপায় ছিল না, যে দ্বিতীয় কোনো উপায় যে ওখান থেকে বাঁচতে পারবো। মাঝি মাল্লারা তো একে অপরে বলাবলি করতে লাগলো, আজকের মতো যে ঝড় এটা থেকে বাঁচার কারো উপায় নেই। মাঝি মাল্লারা বলাবলি করতে রইল যে আমরা আজকে তো বাঁচবো না। তো তাদের মন্তব্য এটা ছিল যে এরকম ঝড় তুফানের মধ্যে আমরা আর বাঁচতে পারবো না, এটা এমন একটা ঝড় যেখান থেকে বাঁচার কোনো উপায় নেই। তো এরা বলাবলি করতে করতে হযরত সাইয়্যিদুনা মুসা জারি রহমতুল্লাহ তাআলা ইনি ইরশাদ করেন, এই অবস্থার মধ্যে আমার ঘুম চলে আসলো, অর্থাৎ অতিরিক্ত টেনশন করার কারণে ইনার একটা তন্দ্রাচ্ছন্ন দেখা গেল, ঘুম চলে আসলো। হযরত সাইয়্যিদুনা মুসা জারি রহমতুল্লাহ তাআলা বললেন যে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমার ঘুম চলে আসলো, অর্থাৎ মানে এত টেনশন, এত বেশি চিন্তাগ্রস্ত, তো যে কিছুক্ষণ পরে যে মারা যাব এরকম টেনশনের মধ্যে ইনার এই চিন্তা করতে করতে ইনার একটা তন্দ্রাচ্ছন্ন চলে আসলো, একটু ঘুমের ভাব দেখা দিল, আর কয়েক মুহূর্তের জন্য আমি সামান্য তন্দ্রাচ্ছন্নই ডুবে গেলাম, অর্থাৎ সামান্য ঘুমের মধ্যে আমি ডুবে এলাম। ইতিমধ্যে দেখলাম যে আমার স্বপ্নে সকল পেরেশানিদের পেরেশানি দূরকারী আমার প্রিয় নবী রসুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তশরিফ এনেছে এবং দুরুদে তুনাজ্জিনা পরে আমাকে ইরশাদ করলেন, তুমি এবং তোমার সাথীরা মিলে এই দুরুদ শরীফটি 1000 বার পড়ে নাও। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদে তুনাজ্জিনা প্রথমে নিজে পাঠ করলেন, নিজে পাঠ করলেন, এরপর হযরত সাইয়্যিদুনা মুসা জারি রহমতুল্লাহ তাআলাকে বললেন যে তুমি এবং তোমার যারা সঙ্গী সাথে রয়েছ, তোমাদের মধ্যে যারা সবাই পেরেশানগ্রস্ত, তোমরা সবাই মিলে 1000 বার এই দুরুদে তুনাজ্জিনাটা পাঠ করে নাও। এটা বলার পর শেখ সাহেব হযরত সাইয়্যিদুনা মুসা জারি রহমতুল্লাহ তাআলা বললেন, যখন আমি জাগ্রত হলাম তখন আমি এবং আমার সকল সাথীরা আমি জমা করলাম এবং আমরা অজু করে এই দুরুদ শরীফ, দুরুদে তুনাজ্জিনা শরীফ পাঠ করা শুরু করে দিলাম। আমরা তখনও মাত্র 300 বার দুরুদে তুনাজ্জিনা পাঠ করতে রইলাম, হঠাৎ সমুদ্র পৃষ্ঠ একেবারে শান্ত হয়ে গেল এবং এই দুরুদে পাকের বরকতে জাহাজের সকল যাত্রীরা মৃত্যুর মুখ থেকে সবাই মুক্তি পেয়ে গেল। যেখানে নিশ্চিত মাঝিমালারা বলে দিল, কারণ তাদের তো অভিজ্ঞতা থাকে না কেমন ঝড়ের মধ্যে তারা বাঁচবে, কেমন ঝড়ের মধ্যে বাঁচার সম্ভাবনা নেই, মাঝিমালারা বলে দিল যে আজকে নিশ্চিত মৃত্যু। তো ওই অবস্থায় আমার নবী দয়া করলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদে তুনাজ্জিনা নিজে পাঠ করলেন এবং ইরশাদ করলেন, তুমি এবং তোমার সঙ্গের সাথে সবাই মিলে 1000 বার এই দুরুদ পাক পাঠ করে না। দেখেন না সরকার 1000 বার পাঠ করতে হয়নি, মানে ফজিলত বরকত কত বেশি হলে এরকম পাওয়া যায় যে 1000 বার পাঠ করার পূর্বেই দুরুদ তুনাজ্জিনা যখন মাত্র 300 বার পাঠ করা হচ্ছিল তখন সাথে সাথে তাদের পেরেশানি দূর হয়ে গেল, তাদের ওই তুফান চলে গেল এবং সবাই বেঁচে গেল। দুরুদ তুনাজ্জিনা কোনটা, যেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এটা আমি যে ঘটনা বয়ান করেছি এটা আল কৌলুল বদীর এর 5ম অধ্যায়ের 415 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। তো দুরুদ তুনাজ্জিনা কোনটা, যারা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ জানতে চাচ্ছে যে দুরুদ তুনাজ্জিনা এটা আমাদের প্রয়োজন, আমরাও গাড়ির মধ্যে সফর করি, আমরাও বিমানে সফর করি, আমরাও বা আমাদের আত্মীয়স্বজন বা আমাদের মধ্যে অন্য কেউ যারা মাঝিমাল্লার কাজের মধ্যে ব্যস্ত থাকে বা এরকম জাহাজের মধ্যে সফর হয়, যেমন বাংলাদেশের মধ্যে আমরা বিভিন্ন জেলার মধ্যে যেতে অনেক জামাই অনেক সময় লঞ্চ স্টিমার ব্যবহার করতে হয়, তো ওখানে যখন কখনো
যারা জেলেরা রয়েছে
যারা মাছ ধরার জন্য কাজে যায়, জীবিকা নির্বাহের জন্য যায়,
তাদের জন্য পরিস্থিতি
জি এটা
সমুদ্রে গিয়ে এটা একটা ছোট একটা নৌকার মধ্যে।
শাহরুখ ভাই কিছুদিন আগে ঘটনার একটা বাস্তব চট্টগ্রামের ঘটনা শুনেছি, এরকম পরিস্থিতির মধ্যে যে অনেক সময় মানুষ মারা যায় যে মাছ মারতে গিয়ে যে তুফান পেয়েছিল ডুবে মারা গিয়েছে, আচ্ছা অনেক সময় লাশ পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এমন হয়ে থাকে যে নৌকাগুলো তো বেশি বড় থাকে না, ছোট থাকে, মাছ মারতে যায়,
এত বড় একটা সমুদ্র ওই সমুদ্রে লাশ কোথায় পাওয়া যাবে?
এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাক ওই মৃত্যুর মুখ থেকে এবং পেরেশানি গ্রস্ত থেকে দূরকারী কেমনভাবে আমাদের জন্য উপকারী, এই দুরুদ পাক যারা প্রতিনিয়ত পাঠ করবে অথবা পেরেশান অবস্থা যারা পাঠ করবে, বিশেষভাবে যারা সমুদ্র পদযাত্রী, সমুদ্রে যারা পদযাত্রী তারা যদি পাঠ করে আল্লাহ পাকের দয়ায়, যেরকম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে এসে ইনাকে দয়া করা এবং এটা বাস্তবিক পক্ষেই ওই সমুদ্রের যে তুফান ছিল এটা বাস্তবে চলে যাওয়া, যেরকম আমার আল্লাহ হযরত ইরশাদ করলেন আনে দয়া ডুবোদ আব তো তোমারই জানে, ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার মদিনা পাকে আসছি আপনার রওজা মুবারক হাজিরে দেওয়ার জন্য, আনে দো ইয়া ডুবো দো ইয়া রাসূলুল্লাহ আব তো তোমারই জানে, ইয়া রাসূলুল্লাহ এখন তো আপনার কদম মুবারকে যাওয়ার জন্য বাস পার নিয়ে নিয়েছি, কিস্তি তুমি পে চড়ি লঙ্গর উঠা দিয়ে হে রাসূলুল্লাহ আপনার দরবারে আপনার মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, এই সুসংবাদ পাওয়ার জন্য আপনার দরবার আসছি, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দয়া করেন যেতে পারো, আর না হলে বাস যদি বাস ডুবে যাই তাহলে যেতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ দয়া করে দিন। এটা বলার সাথে সাথে আমার আলা হাজরত যখন এই পন্থীটি লিখলেন এর কিছুক্ষণ পর সাথে সাথে আমার আলা হজরতের যুগে আমার আলা হজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহি যখন হজ যাচ্ছিলেন এরকম তুফানে পেয়েছিল, তখন এই পন্থীটি লেখার সাথে সাথে ওই তুফান সাথে সাথে চলে গিয়েছিল। তো আসলে তুফান তো থাকবে, জীবন এটা সংগ্রামের একটা বিষয়, জীবনের সাথে অবশ্যই সংগ্রাম থাকবে, তো আমাদের এমন এমন বিষয় জানতে হবে যেগুলো জানলে যেগুলো আমল করলে আমাদের পেরেশানি দূর হয়ে যাবে। আজকে দেখুন না দাওয়াত ইসলামের মাদিনী পরিবেশে দিনই পরিবেশের মধ্যে যে কোনো বয়ানের পূর্বে দুরুদ পাকের ফজিলত বয়ান করা হয়, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদিনী মহলে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন প্রতিনিয়ত প্রত্যেক বয়ানের পূর্বে মাদিনী চ্যানেলের বয়ানের পূর্বে যে কোনো কিছুর পূর্বে দুরুদ পাকের ফজিলত বয়ান হয়, এটা একটা বরকত এভাবে অর্জন করা যায় যে দুরুদ পাকের মাধ্যমে আমাদের পেরেশানি দূর হবে। তো আমাদের পেরেশানির কিছু বিভিন্ন ধারা থাকে, কারো আর্থিক পেরেশানি, কারো শারীরিক পেরেশানি, কারো অসুস্থতা, কারো ঋণগ্রস্ততা, তার মানে বিভিন্ন ভাগের পেরেশানি থাকতে পারে। তো এক এক পেরেশানির জন্য হার দর্দ কি দাওয়া সাল্লি আলা মুহাম্মদ, মানে প্রত্যেকটা পেরেশানির শুধুমাত্র একটাই উপায়, গর হাজিরি কি তামান্না হো তো দুরুদ পড়ো, মানে যদি আমার প্রিয় নবীর দরবারে উপস্থিতির হাজিরে যদি যদি ইচ্ছা পোষণ থাকে তবে দুরুদ পাককে পাঠিয়ে দাও। তো দুরুদ শরীফ এটা এমন একটা ইবাদত যেটা পড়লে কবুল, যেটা দাঁড়ানো অবস্থায় কবুল, বসে পড়লে কবুল, যেটা মানে যখনই পড়বেন তখন কবুল, বরঞ্চ নিজে কবুল এবং দুয়াকে কবুলকারী। তো দুরুদ শরীফ আসলে এটা আমাদের পেরেশানিকে দূর করে, আমরা শুনলাম অভাবগ্রস্ত পেরেশানগ্রস্তদের পেরেশানি কীভাবে দূর হয়, তো পেরেশানগ্রস্তদের পেরেশানি দূর হওয়ার একটা চমৎকার কাহিনী যেটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সম্পৃক্ত, যেটা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দরা শুনে মানে ইশকের রসুলের মধ্যে উজ্জীবিত হয়ে যাবে। ইমান উদ্দীপক ঘটনা, যেটা আল কলুল বাদির এর দ্বিতীয় খণ্ডের 270 পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে, যে বাল্খ একটা শহরের নাম। বাল্খ শহরের একজন ব্যবসায়িক ছিলেন, বিজনেসম্যান ছিলেন, যিনি আল্লাহওয়ালা ছিলেন, নেককার ব্যক্তি ছিলেন। তিনি ইন্তিকাল করার পূর্বে তিনি কিছু সম্পত্তি রেখে যান, যেগুলোকে আমরা তর্কা সম্পর্কে বলি, পিতৃতাত্ত্বিক যেগুলো সম্পত্তি বলি। তো তিনি এগুলো রেখে যান, সম্পত্তি রেখে যান, এগুলো তার দুজন ছেলে ছিল। তো যখন ওই ব্যক্তি মারা গেল, যখন ওই ব্যবসায়িক মারা গেল, মারা যাওয়ার পর ওই দুই ছেলে, বড় এবং ছোট, এই দুই ছেলের মধ্যে একটা ওই সম্পদ বণ্টন যখন শুরু হলো, যখন ওই ব্যবসায়িক মারা যান, তখন তার দুই ছেলে, বড় ছেলে এবং ছোট ছেলের মধ্যে সম্পদ বণ্টন নিয়ে একটা সমস্যা দেখা গেল। কিরকম ছেলেও ছিল দুইটা, কিন্তু ওই ব্যবসায়িক যে ছিল আল্লাহওয়ালা বান্দা, তার ইশকে রসুলের কথায় কি বলবো আর, আল্লাহ পাকের দয়া তার উপর বর্ষণ হোক, তিনি সম্পদের সাথে সাথে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিনটি মুবারক চুল, যেটা বরকত মন্ডিত চুল মুবারক, এই তিনটা চুল মুবারক তিনি রেখে যান। অর্থাৎ তার কাছে এই তিনটার চুল মুবারক সংরক্ষিত ছিল। এটা কতই সৌভাগ্যবান, আল্লাহ পাক ইনার নসিবের উপর আমাদের জান করবেন। অর্থাৎ ইনার কেমন সৌভাগ্য, যার কাছে একটা নয়, দুইটা নয়, তিনটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চুল মুবারক। শাহরুখ ভাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জীবিত নবী। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সম্পর্কিত প্রত্যেকটা বিষয়ের তাওজিম এবং এটার সম্মান প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারকের অনেক ঘটনা এমন রয়েছে, যে মিউজিয়ামের মধ্যে যখন রাখা হচ্ছে না, তখন ওখান থেকে চুল মুবারক থেকে বড় হচ্ছে, এটা তো আজমত তো অনেক বড়, অর্থাৎ এটা সাইজের মধ্যে বড় হচ্ছে, ওখান থেকে আবার অন্যান্য চুল মুবারক জন্ম নিচ্ছে। অর্থাৎ আমার নবী পাক যে হায়াতুন নবী, আলহামদুলিল্লাহ,
সেটা পরীক্ষিত
পরীক্ষিত বিষয় আমার প্রিয় নবী। আচ্ছা দেখেন,
যারা ঈমানদার নয় তাদের জন্য,
তো দেখেন শাহরুখ ভাই, মানুষ যখন ইন্তিকাল করে, ইন্তিকাল করার পর মানুষের হাড্ডির একটা এক্সপায়ার থাকে, মাংস, এটা তো এক মাস থেকে দুই মাস
তো আসলে মাটি দিয়ে তৈরি, আল্লাহ
মানুষ, মানুষের মাংস যেটা আছে না, এটা তো এক মাস থেকে দুই মাস বা সাধারণ যেটা বিষয়, আল্লাহওয়ালা যারা আছেন তাদের কবর তো অক্ষত থাকে, কিন্তু মানুষের যে হাড্ডির বিষয়টা, এটা কখনো 5 বছর, কখনো 10 বছর, কখনো এর চেয়ে বেশি, কিন্তু একটা এক্সপায়ার থাকে না, চুলের একটা এক্সপায়ার থাকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই আমাদের গুনাহগার উম্মত আমাদের থেকে পর্দা করেছেন কমপক্ষে 1500 বছর কাছাকাছি হচ্ছে, তো আজ পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক, ওই মুবারক খুশবুময় সুগন্ধময় চুল মুবারক এখনও বিদ্যমান রয়েছে। এটা হচ্ছে আমার নবী পাক যে হায়াত নবী, এটার প্রমাণ। আল্লাহ তাআলার প্রত্যেক আম্বিয়া কিরাম জীবিত, আল আম্বিয়াউ আহিয়াউন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, আল্লাহর নবীরা সবাই জীবিত, কিন্তু তারা তাদের মুবারক মাজার পাকের মধ্যে নামাজরত অবস্থা রয়েছে। তো ওই চুল মুবারক ছিল তিনটি, আর পিতৃসূত্রে যেগুলো সম্পত্তি ছিল সেগুলো যখন বন্টন করতে যাচ্ছিল, ওই দুই ছেলের মধ্যে ছোট যে ছিল তিনি অনেক জবরদস্ত আশিকের রসুল ছিলেন, তো বড় ছেলের তেমন কিছু চিন্তা ভাবনা ছিল না। সে কি করলো, সে সম্পদ বন্টনের সাথে সাথে ওই তিনটা চুল মুবারকের মধ্যে একটা একটা দুজন ভাগ করে নিল, বাকি একটাকে নাউজুবিল্লাহ সে না বুঝে বলে দিল যে চলো ভাই আমরা দুজন এটাকে নাউজুবিল্লাহ
ভাগ করে নিব,
একটাকে ভাগ করে নেবো। এটা যখন বলছে তখন ছোট যে ভাই ছিল এনার মধ্যে রাগ চলে আসলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চুল আমার জানটাকে কাটা যাবে, আমার গলাটাকে কাটা যাবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারককে কাটতে দিব না, যদি প্রয়োজন হয় আমার সমস্ত সম্পত্তি তুমি নিয়ে নাও। এটা যখন বললেন বড় ভাইকে, বড় ভাই তো বললেন তাহলে তোমার যদি এত, মানে নাউজুবিল্লাহ তেমন বুঝার ব্যক্তি না, সে বলল তোমার যদি এত বেশি প্রয়োজন হয় তুমি চুল মুবারক তিনটা নিয়ে নাও, সমস্ত সম্পর্কে আমাকে দিয়ে দাও। এটাতে ওই ছোট ভাই তো আরো খুশি হয়ে গেল, আশিকে রসুল, কারণ নবী পাক হচ্ছে জান্নাতের মালিক। আমার নবীর শাত ফরমান আনা কাসিবুন ওয়াল্লাহু ইউতি, দুনিয়ার সমস্ত নিয়ামত, যে সম্পত্তি পাচ্ছে, যে ধনী হচ্ছে, যে যা কিছু পাচ্ছে, সবকিছু আমার নবীর কদম মুবারক থেকে বণ্টিত। আমার নবী বণ্টন করে, আমার নবী বণ্টন করে, আল্লাহ পাক আমার নবীকে দান করে। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক চুল মুবারক তিনটা ওই ছোট ভাই নিয়ে নিলেন, আর সমস্ত সম্পত্তি ওই বড় ভাইকে দিয়ে দিলেন। কিছুদিন যেতে না যেতে, কয়েক বছরে যেতে না যেতে, দেখা গেল ওই যে বড় ভাই ছিল আস্তে আস্তে গরিব হওয়া শুরু করলো। তার ব্যবসার মধ্যে সমস্যা, নুকসান, এভাবে করতে করতে সে গরিব হওয়া শুরু করলো। আর বিপরীতে ছোট ভাই, যার কাছে জান্নাতের মালিকের চুল মুবারক ছিল, দুনু জাহানের মালিক ও মুখতারের চুল মুবারক ছিল, এটাকে তাজিম করেছিল, আদব করেছিল, সম্মান করেছিল, ওই চুল মুবারকের বরকতে আলহামদুলিল্লাহ সে অতি শীঘ্রই ধনী হয়ে গেল।
সুবহানাল্লাহ।
এবং শুধু ধনী হননি, এক পর্যায়ে তার এমন একটা সুযোগ অর্জন হলো যে সে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আমার নবীর মহাব্বত নিয়ে, ইশকে রসুলে সে ডুবে আল্লাহ ও রসুলের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। মজার বিষয় শারুক ভাই এটা, তার যখন দাফন হলো, এক নেককার ব্যক্তি স্বপ্নে দেখলো যে আমার আকাইদু জাহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নেককার ব্যক্তির স্বপ্নে তসবিহ মারলেন, এবং ওই নেককার ব্যক্তিকে ইরশাদ করলেন, যাও লোকদেরকে বলে দাও যদি কারো কোনো অভাব থাকে তবে সে যেন আমার এই আশিক, যে আশিকের সমস্ত ধন সম্পত্তি আমার নবীর চুল মুবারকের খাতিরে বিসর্জন করে দিয়েছেন। আমার নবী পাক খুশি হয়ে ইরশাদ করলেন ওই আশিকের কবরে, ওই আশিকের বিষয়ে, আশিকের ব্যাপারে ইরশাদ করলেন, যদি কারো অভাব থাকে তবে সে যেন আমার এই আশিকের কবরে জিয়ারত করে, আল্লাহ পাকের কাছে নিজের অভাব পূরণের দোয়া করে,
ওসিলা দিয়ে।
আমার নবী পাক ওই আশিকের ব্যাপারে এরকম বলা যে অভাব হলে আমার এই আশিকের মাজারে আসবে। এখান থেকে প্রমাণ হলো যে কোনো আল্লাহওয়ালা ব্যক্তির মাজারে গেলে অবশ্যই আমাদের অভাব পূরণ হবে। এই ঘটনার মধ্যে পাওয়া গেল যে সেই নেককার ব্যক্তি যিনি স্বপ্নে দেখলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো এই স্বপ্নের কথা সবাইকে বলে দিল, এবং হুজুর আলাইহিস সালাতু ওয়াসসালামের বার্তা সবাই শুনে তারপর কি হলো যে লোকেরা দলে দলে ওই আশিকের রসুলের মাজারে আসতে লাগলো, আর তাদের সমস্যাও সমাধান হতে লাগলো।
সুবহানাল্লাহ।
এমনকি লোকেরা এই মাজারে অনেক আদব করত। শাহরুখ ভাই, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল কলুল বাদি দ্বিতীয় খণ্ডের 270 পৃষ্ঠার মধ্যে, যে যদি কেউ, মানে তখন তো গাড়ি ছিল না, আরোহণ ছিল ঘোড়ার মধ্যে বা উটের মধ্যে, কেউ যদি আরোহণ অবস্থা ছিল, তার মাজারে পাক দিয়ে যাচ্ছিল, সে আরোহণ থেকে সে আদবের কারণে, সম্মান কারণে নিচে নেমে যেত। শুধুমাত্র ও আশিক, কোন আশিক, যে আশিক আমার নবী পাকের নূরানি চুল মুবারককে আদব করেছিল। দেখেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তার তার সম্মানকে, তার মাজারের সম্মানকে আল্লাহ তাআলা বলুন কি করে দিবেন।
সুবহানাল্লাহ। জি হ্যাঁ প্লিজ ভাই ভাইরা, এতক্ষণ ধরে শুনছিলেন, খুব সুন্দরভাবে চমকপ্রদ দুটি ঘটনা বর্ণনা করেছেন। আসলে আশিকের রসুল তো আসলে এমনই হওয়া চাই যে নিজে নিজের জান মাল কোরবান হয়ে যাবে, তারপরও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি বিষয়ের ব্যাপারে কখনো সে মাথা নিচু করবে না, নিজেকে নিজেকে উৎসর্গ করে দিয়ে তারপরও অন্যর সামনে সে নত হয়ে পড়বে না, এমনই আশিকের রসুল হওয়া চাই। দরকার হলে নিজে জীবন দিয়ে দিবে, কিন্তু তারপরও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সম্মান না কমে এটা সে চাইবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝটা দান করুক। দেখুন, দুরুদ শরীফ আসলে এমন একটি বিষয় না, একটা ওষুধের এক্সপায়ার ডেট কয়দিন থাকে, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, আবার এটা চলে যায় গা। ঠিক তেমনভাবে আবার একটা যদি আমরা চাবি বলি, মানে একটা তালার চাবি, ওই তালার চাবি দিয়ে শুধুমাত্র ওই তালাই খোলা যায়, কিন্তু দুরুদে পাক এটি এমন একটি আমল যেটা মানে সকল রোগের ওষুধ বলা হচ্ছে। সুবহানাল্লাহ। এবং এটি এমন একটি আমল যেটা কখনো ফুরাবে না। ওই যে বললাম না এক্সপেক্টেড, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পড়া এমন একটি বিষয়, এটা যতই পড়বেন ততই আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদা বৃদ্ধি করবে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা দয়া করবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠান থেকে, স্পেশালি দুরুদে তুনার জিনার যে ফজিলত, যদি কেউ পেরেশানগ্রস্ত হয়ে পড়েন এটা ইনশাআল্লাহ পাঠ করে নিন, এবং এটা পাঠ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুল মদিনা থেকে দুরুদ ও সালামের পুষ্পধারা অথবা সমাহার নামক এই কিতাবটি রয়েছে, ইনশাআল্লাহ এই কিতাবের মধ্যে আপনারা পাবেন।
মাদানী পাঞ্জি সূরার মধ্যে রয়েছে,
মাদানী পাঞ্জি সূরার মধ্যে এই ঘটনাটি বর্ণনা রয়েছে, এবং দুরুদের তোনার জেনেটা রয়েছে। তো যদি কেউ পাঠ করতে চান আপনারা এই কিতাবটি সংগ্রহ করে ওখান থেকে পাঠ করতে পারেন। তা আল্লাহ তাআলা আমাদেরকে আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহুল কারীম উপস্থিত হব। ততদিন পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
বিপদ তাহার দূর হয়েছে, ভাগ্য তাহার খুলে গেছে, যে পড়েছে এই উযিফা, সাল্লি আলা মুহাম্মাদিন।